السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. সকল জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. جبان খুলে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا ترو پہاڑ دھولی لگیا موسیٰ نبیر شان مان بیڑے جائی نور نبی جیر زتار دھولائی اللہ را راش دھنو ہائی. اللہم صلی علی مولانا محمد ولا علی سیدنا شفیعنا. উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান দান তথা ফিরেছ এ জমিনে ইসলাম. উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান দান তথা ফিরেছ এ জমিনে ইসলাম. ভুলে গেছি মোরা সেরাসলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান. আল্লাহুম্মা صلی علی مولانا محمد وعلى علی سیدنا شفیعانا مشرق حب محمد.
سکلے بولی صلی اللہ
مت لائے دیوانی ماں مت لائے خورشید اشکاس سینائے سو جان ماں بلاغ العلا بکمالہی کشف الدجا بجمالہی حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللہم آمین. جناتر باغان تک جنتی مانوش در کنیا گبھیر راتے امی گناگار تمہارا رحمتر درجائی دخانا ہاتھ تلے چھے اللہ হাশরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে, এমন কঠিন অবস্থা হাশরে হবে। সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্দারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্যই আমার বেহেস্ত গুলো কানতেছে। নবী বলবেন আল্লাহ বেহেস্ত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কানতেছি আমার গুনাগার উম্মসহ বেহেস্তে যাওয়ার জন্য। যে রাসূল হাশরের ময়দানে কাঁদবেন আজ কান্দেন মদিনায়, সে রাসুলের জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাশরের ময়দানে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله جوري جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ বল রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে পাগল মন, এই কলেমার জন্যে নাবিজি এই কলেমার জন্যে নাবিজি সহিলেন কত জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না ভালো লাগে আমার আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। চাকলমা হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে হালকা জিকির সহ এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যিনারা শোনালেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতি সহ আলেম ওলামা বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে বসা অত্র এলাকা থেকে আল্লাহ যিনাদেরকে পছন্দ করে এই রহমানী জলসায় বেহেস্তের টুকরার ভিতরে কবুল করেছেন, সুবহানাল্লাহ বললেন না? আমি বললাম বেহেস্তের টুকরার ভিতরে যেনাদেরকে কবুল করেছেন। আপনারা এখানে এসেছেন না আল্লাহ নিয়ে এসেছে? জি আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করে রহম করে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, সে আল্লাহ আমাদের উপরে এ মুহূর্তে খুশি না বেজার। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা করে না বরং আল্লাহ করায়। তো যে আল্লাহ পাক আপনাদের মতো মানুষকে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করলেন, এই মুহূর্তে বিশ্বাস করতে হবে এখানে আল্লাহ আপনাদের নিয়ে এসেছে। বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজকে করায়, বান্দার দ্বারা যখন কোনো খারাপ কাজ হয় এ কাজকে করায়। আরো জোরে, বান্দার দ্বারা ভালো কাজ হলে আল্লাহ করায়, এর উপরে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু বান্দার দ্বারা খারাপ কাজ যখন হয় এ কাজ শয়তান করায়, তার উপরে কি কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করেছি? তো আপনারা এমনি এমনি বললেন কেন? মানে আপনারা একটা হিসাব করছেন, কারণ মানুষ তো অনেক কিছু হিসাব করে, সেই হিসাবের মধ্যে আপনারা ফেলেছেন যে বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ আল্লাহ করায়, খারাপ কাজ যেগুলো হয় এগুলো শয়তান করায়, এটা একটা হিসাব করছেন। তাহলে আমরা কি করি? ভালো কাজ আল্লাহ করায়, খারাপ কাজ শয়তান করায়, তাহলে আমরা কি করি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। বাংলাদেশে কিছু ভণ্ড আছে, জোরে কোন আছে না নাই আপনাদের এলাকাত? মনে হয় নাই। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ রে আল্লাহ, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো আবার ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো আবার গৃহস্থকে বলো জাগো। এ ধরনের একদল ভণ্ড আছে, তারা বলে বান্দা কিছু করে না, বান্দা যা কিছু করে সব আল্লাহ করায়, আল্লাহর কোনো বান্দা কোনো খারাপ কাজে যখন রাস্তা নেই এই সময় আল্লাহ যদি তার পায়ের বল কাইরা নেই তাহলে সে যাইতে পারবে না। বান্দা যখন খারাপ কিছু দেখে এ সময় আল্লাহ যদি তার চোখের পাওয়ার কাইরা নেই তাহলে খারাপ দেখতে পারবে না। বান্দা যখন খারাপ কথা মিথ্যা কথা বলে
এই সময় আল্লাহ যদি তার জবান বন্ধ করে দেয় তাহলে খারাপ কথা মিথ্যা কথা বলতে পারবে না। বান্দা যখন সুদের টাকার গোস্ত ঘুষের টাকার মাছ দিয়া ভাত খাবার চায়, ওই ভাতের লোকমা যদি বান্দার গলার মধ্যে আটকে যায় তাহলে বান্দা হারাম খাইতে পারবে না, তাহলে বান্দা খারাপ পথে চলে, খারাপ কিছু দেখে, খারাপ কিছু বলে, খারাপ কিছু খায়, এগুলো বান্দা খায় না বরং আল্লাহই খাওয়ায়, এগুলো আল্লাহই করায় আল্লাহই দেখায়। এরকম কথা একদল ভণ্ড বলে, জোরে কন কে বলে, আমাদের বাংলাদেশে এরকম ভণ্ড আছে না নাই? আপনারা কি ভণ্ডর দলে না আল্লাহর দলে? তাহলে আল্লাহর দলে যদি আমরা হই, আল্লাহর কোরআন নবীর হাদিসের দলিল যদি না থাকে সে কথা কোনোদিন বলা যাবে? আমি আল্লাহর কোরআন দিয়ে বলেছি, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা করে না বরং আল্লাহই করায়, কিন্তু বান্দার দ্বারা খারাপ কাজ যেগুলো হয় এগুলো কে করায়? আমি যখন জানতে চাইছি আপনারা না দলিলে না জেনে বলেছেন শয়তান করায়, তার মানে বোঝা গেল দোষ আমাদের নাই, খারাপ করালে দোষ হবে শয়তানের, দোষ কার? আসলে দোষ কি শয়তানের? রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বন্দী করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কিতাবু সিয়াম, রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বন্দী করে। এরপর নন্দীগ্রাম হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া ভিতরে যারা খায় আপনারা বলেন তো ইয়ারা কে? কথা কন না কেন? শয়তান তো রমজান মাসে বন্দি থাকে, কিন্তু রমজান মাসে হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া ভিতরে যারা খায় এরা কে? তাহলে মানুষ শয়তানকে আল্লাহ বন্দি করবার পারে না, আল্লাহর পাওয়ার খালি জিন শয়তানকে বন্দি করা। হাদিস শরীফে কি আছে? আল্লাহ রমজান মাসে শয়তানকে বন্দি করে, হাদিস আছে না নাই? তাহলে আল্লাহ খালি জিন শয়তানকে বন্ধ করে, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ বন্ধ করবার পারে না। মানুষ শয়তানের পাওয়ার কি আল্লাহর চেয়ে বেশি? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তারপরে দেখবেন রেজাল্ট কি আসে। এই মাসটি হলো কি মাস? জোরে কন। আপনারা একজন কইছেন তিনজন মুখ বন্ধ করে আছেন, তার মানে বোঝা গেল সবাই জানেন না। এই মাসটার নাম কি মাস? এটা ভালো জায়গা, সুবহানাল্লাহ। আমি গত কয়েকদিন আগে ঢাকার সাভারের আকরান বাজারে ওয়াজ করতেছিলাম, তো আমি বললাম ভাই এটা কি মাস? সকলে এক বাক্যে বলেছে ফেব্রুয়ারি মাস, রবি আউয়াল মাস কেউ বলে নাই, সকলে বলেছে ফেব্রুয়ারি মাস। কিন্তু আল্লাহ আজকের এই মাহফিলে এমন কিছু বান্দাকে উপস্থিত করেছেন যারা বাংলা ফাল্গুনও বলে নাই, ইংরেজি ফেব্রুয়ারি বলে নাই, তারা সরাসরি আরবি মাসটা বলেছে, সুবহানাল্লাহ। কোন তাহলে জায়গা ভালো না? ভালো জায়গা থেকে ভালো কথাই শোনা যাবে, তাই বলে ইংরেজি মাস যে আমরা ভুলে যাব তা কিন্তু না। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে, মানুষ না জানলেও তিনটা মাসকে মানুষের সামনে, চারটা মাসকে মানুষের সামনে ফুটে তোলে। একটা হলো আগস্ট মাস, ধরে কন কি মাস? শুরু থেকে শেষ পর্যন্ত শোক দিবস। কি দিবস? আর একটা মাস হলো ডিসেম্বর মাস, বিজয় দিবস। আর একটা হলো মার্চ মাস, স্বাধীনতা দিবস। আর একটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? বাংলার মুসলমানের জন্য এই চারটি মাসের খুব গুরুত্ব আছে। বর্তমান সরকার যখন ক্ষমতায় থাকে, এখন মানুষ মানুক বা না মানুক সরকার মানুষকে মানানোর জন্য একটা চেষ্টা করে। আর একবার জবান খুলে বলেন এটা কি মাস? এই মাসে কে আইছে দুনিয়ায়? দুনিয়া থেকে কে বিদায় নিয়েছে? জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন,
বিশ্বজাহানে আসিয়াছেন রহমাতুল্লিল আলামিন।
আমার আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকারকে দূর করার জন্য এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীকে সিরাজাম মুনিরা অন্ধকারে আলো হিসাবে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই রবিউল আউয়াল মাসে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ভালোটা তো আল্লাহই করায়, জোরে কান ভালোটা কে করায়, তাহলে খারাপগুলো কে করায়? এখন আপনারা দ্বন্দ্বে পড়ে গেছে যে শয়তান বলবো না মানুষ বলবো, আসলে কোনোটাই বলবো না, আমার আল্লাহ যেইটা বলবে আমাদেরকে সেইটা বলা লাগবে। ওয়ামানা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা। আমার আল্লাহ বলেন বান্দার দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এ কাজ আল্লাহ করায় না শয়তানও করায় না, এই কাজ বান্দা নফসের তাড়নায় করে। কিসের তাড়নায়? আরো জোরে কন নফস। আজকে মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত যে হালকা জিকির হলো, এর ভিতরে নফসের কথা ছিল? আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এটা কিন্তু কোরআনও না হাদিসও না, কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই। এই কথাটা আল্লাহওয়ালারা বলেছেন, সমস্ত আল্লাহওয়ালারা এই কথার উপরে একমত। সুবহানাল্লাহ। কোন যদি তোমারে তুমি চিনতে পারো তাহলে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে, যদি তোমারে তুমি না চিনতে পারো তোমার আল্লাহরেও কোনোদিন চিনতে পারবে না। আমার আল্লাহকে চিনতে গেলে আগে আমাকেই চিনা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমারে আমি চিনছি কোনোদিন? আজকের মাহফিলে যারা বসে আছেন আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনি কি আপনারে চিনেন?
যা কর তাই কর রে মন, পিছের কথা রেখো স্মরণ।
একবার নিজের মনকে বলেন, তুমি যা করো করো, কিন্তু পিছের কথাটা স্মরণ রেখো। আজকে এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, সারা জীবন যদি আমরা ওয়াজ শুনি আর ওয়াজটা যদি না বুঝি তাহলে লাভ হবে? অল্প সময়ে ওয়াজ শুনে যদি ওয়াজটা বুঝতে পারি, সেই মজবুতাবেক যদি আমল করি, ওই আমলটাই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যেনারা অধীর আগ্রহে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায়। জি আলহামদুলিল্লাহ, সকল অবস্থায় আল্লাহর দরবারে শুকুর গুজার করা হচ্ছে বান্দার হক। সাইড থেকে একজন বলছে, হুজুর আপনি কেমন আছেন? আমি জিজ্ঞেস করলাম, আপনারা কেমন আছেন? ভাই দেখতেছে আমি যদি না বলি তাহলে কেমন হয়, এটা হলো সৌজন্যমূলক। আপনারা সকলে কেমন আছেন? ভালো থাকা কয় রকম মনে আছে? কয় রকম ভালো থাকা? কয় রকম? একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শরীরের সুস্থতা দিয়ে সব কিছু হয় না, মনটা যদি দুর্বল থাকে তাহলে শরীর এমনিই দুর্বল হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? কঠিন স্বাস্থ্যবান 30 বছরের একটা যুবক তেলা পোকা দেখে ভয় করে, আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, এইটা দেহের জোরে না মনের জোরে? জোরে কোন? তাহলে আপনাদের দেহের খবর আমি বলতে পারি, আপনি বলতে পারেন, কিন্তু মনের খবর একমাত্র কে জানে? তারপরও আপনি একটু মনের সাগরে যদি ডুব দেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার মনটা কোন জায়গায়। কারণ দেহের সঙ্গে মনের সম্পর্ক যদি না থাকে, বক্তা যতই ওয়াজ করুক ওয়াজ কিন্তু বোঝা যাবে না। মাসটি হলো রবিউল আউয়াল মাস, জোরে কোন কি মাস? আমার আল্লাহর নবী এই মাসে দুনিয়াতে আসলেন, আবার 63 বছর পরে এই মাসেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেলেন বলে সব কিছু নিয়ে যায় নাই, উম্মতে মুহাম্মাদের জন্য দুইটা জিনিস রাইখা গেলেন, একটি হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। একটার নাম কি? আর একটি হলো আল্লাহর নবীর সুন্নাহ। যদি নবীর হাদিস আর কোরআনকে আমরা একটা পাল্লাই তুলে দেই, অনেকে মনে করবে এটা চলবে না, কারণ হাদিস আর কোরআন তো কোনোদিন এক সমান হওয়ার পারে না। একবার সাহাবীরা উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, মা, নবী সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই, নবী সম্পর্কে যদি আপনি বলেন আমরা শুনতে চাই। মা আয়েশা হিজাবের অন্তরাল থেকে চোখের পানি বের করে কাঁদে আর বলে, সাহাবীরা রে, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? প্রত্যেকটা সাহাবীরা বলে, অবশ্যই আল্লাহর কোরআন পড়ি। মাইশা বললেন, আল্লাহর কোরআন শরীফ যদি তোমরা পড়ে থাকো তাহলে নবী সম্পর্কে আমার কাছে জানতে আইলে কেন? আল্লাহর কোরআনও যেমন, নবীও ছিলেন তেমন। এখন বুঝতে হবে কোরআনের বাস্তব রূপ হলেন আল্লাহর নবী, কোরআন শরীফ হলেন আমার আল্লাহর কথা, আর সেই কথাগুলো আল্লাহর নবী তার জীবনে বাস্তব আমল করে দুনিয়ার তামাম মানুষের কাছে দেখায় দিয়েছেন। এই জন্যে আল্লাহর নবী কোরআন শরীফে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলে দেন। এই কথাটা কিন্তু আল্লাহর, কিন্তু প্রকাশ পাইছে কার জবান দিয়া? নবীর। জোরে কোন কার? দেখেন এই কথার ফাইল কিন্তু আল্লাহর নবী। আমার আল্লাহ বললেন, নবী জি আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ মানুষ আছে দুনিয়ায়, আল্লাহ আছে সাত আসমানের উপরে আরশে আজিম, অত দূরের আল্লাহকে দুনিয়ার মানুষ কোনোদিন ভালোবাসতে পারবে? হয়তো মুখে মুখে বলবে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহকে অন্তর থেকে ভালোবাসতে পারবে না। মুখের ভালোবাসার কথা আর অন্তরের ভালোবাসা কোনোদিন এক হয় না। ওই না দেখা আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আল্লাহ বলেছে আমাকে ভালোবাসার কোনো দরকার নাই, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে। আর আপনাকে কেউ যখন অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহখাতা মাফ করে দিব। এই মুহূর্তে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই এবং আল্লাহর কাছ থেকে আমরা যদি মাপ চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভালোবাসার কথা নেই, ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করতে হবে। এতেবার একটা ছোট্ট ব্যাখ্যা। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এক কাফের আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে, রে আব্দুল্লাহ, রে তিম্পলাম, আমার কাছ থেকে আপনি 100 দিরহাম করজ নিয়েছিলেন, অনেকদিন হয়ে গেল, টাকাটা আমার দিলে আপনার কি হয়? নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই, গত শনিবারই তো আপনাকে টাকাটা দিয়েছি। কাফের বলতেছে, আপনি আমার টাকা দেন নাই। টাকা না দিয়ে মিথ্যা কথা কেন বলতেছেন? নবী বলতেছেন, ভাই, তোমার মনে নাই গত শনিবারই তোমার টাকাটা দিয়েছি? কাফের বলতেছে, আপনি যে আমার টাকা দিয়েছেন তার সাক্ষী কোথায়? নবী বললেন, কোনো সাক্ষী নাই, কারণ আপনি আমার টাকা দিয়েছিলেন, আমি আপনার টাকা পরিশোধ করেছি, এখানে সাক্ষীর কি দরকার? কাফের বলতেছে, সাক্ষী যদি না থাকে তাহলে আপনার মুখের কথা আমি মানব না। এমন সময় এক সাহাবি দৌড়ে এসে বলে, রে কাফের শয়তান, আল্লাহর নবী যে তোমার টাকা দিয়েছে, এইখানে দাঁড়িয়ে থেকে আমি তা দেখেছি। যেই কইছে আল্লাহর নবী তো তোমার টাকা দিয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে আমি সেটা দেখেছি, কাফের দেখতে যে সাক্ষী যখন হয়েছে আর তো থাকা যায় না, ওমার সিদ্দিক। আল্লাহর নবী চমকে গেলেন, বাবা এই কাফেরকে আমি টাকা দিয়েছি দুনিয়ার কেউ দেখে নাই, তুমি কেমনে বললে যে আমি দাঁড়িয়ে থেকে টাকা দেওয়াটা দেখেছি, এটা তুমি কেমনে বললে বাবা? এবার সাহাবি চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ আপনি যখন আখেরাতের কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনি বেহেস্তের কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনি দোযখের কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনি আল্লাহর কথা বলেছেন আমি না দেখি বিশ্বাস করেছি, আপনার সমস্ত কথা না দেখি যদি আমি বিশ্বাস করতে পারি, আর আজকে আপনি বলতেছেন কাফেরকে আমি টাকা দিয়েছি, এইটা আমি না দেখলেও মনে হয় এইখানে থেকে দাঁড়িয়ে টাকা দেওয়াটা দেখেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবিকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, বাবা এর নাম হলো ইত্তেবা। এর নাম কি? এর নাম হলো ইত্তেবা, এর নাম হলো রাসূলকে মানা। আজকে আমাদের বাংলাদেশে রাসূলকে মানার মানুষের খুবই অভাব। এই রবিউল আউয়াল মাসে আমার রাসূলকে মানার উপর আমি ওয়াজ করতে চাই, কিন্তু মানার উপরে ওয়াজ করতে গেলে রাসূলকে আগে জানা লাগবে, জোরে কান ঠিক কিনা ভাই, না জানলে কেউ কোনোদিন কাউরে মানতে পারে না। কারণ বাংলার মানুষ ডিসিকে যেমন জানে আমার আল্লাহরে তেমন জানে না। আপনাদের চাকলমার কিছু কিছু লোককে যদি বগুড়া ডিসি সাহেব দাওয়াত দিত যে আজকে দুপুরবেলায় আমার অফিসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে, চাকলমা গ্রামের অমুক অমুক লোক তোমরা আসবে, আপনারা বলেন তো ওনারা ডিসি অফিসে যাওয়ার সময় পুরানো কাপড় গায়ে দিবে না নতুন কাপড় গায়ে দিবে? শুধু নতুন কাপড়ে গায়ে দেবে না, ওই কাপড়টা তেমন তেমন থাকবে না, ভালো কাপড় পরে আতর সুরমা লাগায়া রাস্তা দিয়ে যখন যাবে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই এত সুন্দর হয়ে কোথায় যান, বলে তোরা তো জানিস না ডিসি আমারে দাওয়াত দিছে, আমার একটা দাম আছে, দুনিয়ার একটা ডিসি দাওয়াত দিছে, ডিসিরে জানে বলে তার অফিসে যাওয়ার সময় তার মশান বাড়তেছে। ডিসিকে যেমন জানে আমার আল্লাহকে যদি তেমন জানতো, মুয়াজ্জিন যখন হাইয়ালাস সালা হাইয়ালাল ফালা বলতো তখন ডিসি হবে যেমন ভাবে যাই তার চাইতে কোটি কোটি কোটিন ভালো হইয়া আল্লাহর ঘরে হাজিরা দিত। কারণ ডিসিরে জানে আমার আল্লাহরে জানে না, জোরে কোন ঠিক কি না, যার কারণে বাংলার মানুষ ডিসিরে মানে কিন্তু আল্লাহরে মানে না। আমার নবীকে ইত্তেবা করতে গেলে আমার নবীকে জানার দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীকে জানতে গেলে আমরা নবীর গোটা জীবনই আমাদের সামনে উপস্থাপন করতে হবে, আমি এক রাতে গোটা নবীর জীবনীকে উপস্থাপন করতে পারবো না। নবী যখন দুনিয়াতে আসলেন, সবে মাত্র দুনিয়াতে আসলেন, এই সময় প্রচার হয়ে গেল মক্কার সম্ভ্রান্ত বংশে কিছু সন্তান জন্মগ্রহণ করেছে, বনী সাদ গোত্র থেকে কিছু মহিলা মক্কার ধনী ধনী ঘরের সন্তানগুলোকে নিয়ে যখন উঠের পিঠে চড়ে বাড়ির দিকে যায়, রাস্তার মাঝখানে দেখতে পায় হালিমাতুস সাদিয়া একটা দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে আসতেছে। মেয়েরা বলতেছে, হালিমা রে এই সময় মক্কায় আর তুমি যাইও না, কারণ মক্কার ধনী ঘরের যত সন্তান ছিল সমস্ত সন্তানকে আমরা কোলের মধ্যে নিয়েছি, পিছন দিকে তাকায় দেখো গাধা ভরা কত হাদিয়া আমরা পাইছি। রে হালিমা তুমি আর মক্কায় যাইও না, কারণ মক্কায় এই সময় যাইয়া তোমার কোনো লাভ হবে না, মক্কায় শুধুমাত্র একটা সন্তান বাকি আছে, জন্মের আগেই যার বাপ মরে গেছে। হালিমাতুস সাদিয়া বাজানদের চোখের পানি বের করে কান্দার মনে মনে কয়, গাধারে তুই দুর্বল হওয়ার কারণে আজকে আমি ধনী ঘরের সন্তান নিতে পারলাম না, আজকে আমার ভাগ্য বড় খারাপ, আমি অনেক দিন থেকে আশা করেছিলাম মক্কার সম্ভ্রান্ত ঘরের ছুনি সন্তান যখন পাব ওই সন্তানকে দুধ খাওয়ার জন্য নিয়া বিনিময় অনেক হাদিয়া নিব, কিন্তু আজকে আমার ভাগ্য বড় খারাপ, চল রে গাদা চল বাড়িতে ফিরে যাই। হালিমাতুস সাদিয়ার কথাগুলো ইবনে ইসহাক সিরাতে রাসূলের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ায় রাসূলের উম্মাত উম্মাতিনরা শোনো, আমি যখন দুর্বল গাদাকে আমার বাড়ির দিকে নিয়ে যাবার চাই, এমন সময় দেখি আমার গাদা কোত্থেকে যেন শক্তি পাইয়া মক্কার দিকেই দৌড়ানো শুরু করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। দুর্বল গাদা কোত্থেকে সবল হইয়া মক্কার ভিতরে আইসা ঘুরমেকে যখন পড়ে যায়, হালিমা তো দিয়ে বলে, আমি তাকায় দেখি গাধার মুখটা বালির মধ্যে ঢুকাইয়া দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হালিমা তো দিয়া বলে, গাধা রে আমি জানি তুই দুর্বল নড়তে পারিস না, কেন যেন পাগলের মতন মক্কার দিকে দৌড়ে আইলি, তুই তো আর বাঁচবি না। গাধারে কেন মক্কার ভিতরে আইলি জানতে চাই। হালিমা তো দিয়ে বলে, রে দুনিয়ার রাসূল উম্মাত উম্মাতিল্লাহ শোন, আমার দুর্বল গাধা কেমন করে যখন আমি তিরস্কার করতেছি, এমন সময় দেখি পিছন দেখে এক মুরব্বি দুই কান হাত বাড়িয়ে ডাকতেছে, ও গো মা। অনেক মেয়েরা আইছিল মক্কায়, কিন্তু আমার নাতির দিকে কেউ একবার ফিরে তাকাইল না। তুমি যখন সবার শেষে মক্কায় আইছো মা, একটাবার আমার নাতির একটু দেখো, আমার নাতির দেখলে তোমার মন ভরে যাবে। হালিমা তো দিয়ে বলে, ওই বুড়ো মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার কলিজায় আগুন ধরে গেছে। আমি ধনী ঘরের সন্তান নেওয়ার নিয়তে বনিসাদ গ্রত্ব থেকে মক্কায় আইছি, কোনো এতিম সন্তানকে দেখলে আমার পেট ভরবে না। ও মুরব্বি, এমন করে বললেও তোমার কথা আমি শুনবো না। নবীর দাদা কাছে এলে বলে, মা তুমি না নেও না নাও, একটাবার আমার নাতিরে শুধু দেখে যাও। হালিমা তো দিয়ে বলে, রে রাসুলের উম্মা তোম্মাতিরা শোনো, আমি মুরব্বির কথা মতো আমিনার ভাঙ্গা ঘরের মধ্যে যখন ঢুকে গেলাম, তখন তাকায় দেখি সিরা একটা মাদুরের উপরে যেন আসমানের পূর্ণিমার রাতের চাঁদ ঘুম পাড়তেছে, চার সূরজ গ্রহ তারা তারি নোরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। হালিমা তো দিয়ে বলে, রে রাসূলের উম্মা তোম্মাতিরা দুনিয়াতে যারা আস শুনে নাও, ওই ছোট্ট মানুষটাকে দেখার পরে আমার কলিজার মধ্যে এমন মহব্বত জমেছে শুধু দেখার সঙ্গে সঙ্গে। এই জন্য আল্লাহ রাসুল বলেন হাদিসের মধ্যে, মান রানি রানি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি অন্তরের চোখে আমার একটাবার দেখে কঠিন হাসরের মুসিবতের সময়, আমি রাসুলের উপরে শাফাত করা তার জন্য ওয়াজিব হইয়া যায়। তবে দেখাটা দেখতে হবে ইমানের দৃষ্টিতে। জোরে কন, কিসের দৃষ্টিতে? আবু জেহেল উদ্বা সাহিবা নবীরে দেখছে, কিখন দেখে নাই, কিন্তু তারপরে কি জান্নাত পাবে নাকি? হালিমা তো দিয়ে বলে, এই ছোট্ট নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি এক দৌড়ে যখন কোলের মধ্যে নিলাম, নবীর দাদা বলতেছে, মা তোমার শুধু দেখার জন্য বলেছিলাম মা, তুমি আমার নাতিরে কোলের মধ্যে নিলাম। হালিমা তো দিয়ে বলে, বাবা আপনার নাতি যে এত সুন্দর, এটা কোনোদিন আমার কল্পনার মধ্যেও ছিল না। আজকে দেখার পরে কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই ছোট্ট নবীর পরশে আমার আল্লাহ দেহের দুর্বলতা সব দূর করেছে। হালিমা তো দিয়া বলে, রে দুনিয়ার আসলে উম্মা তোম্মাতিরা শোনো, তোমাদের ছোট্ট নবীকে কোলে করে যখন আমি বাইরে আসলাম, আসার পরে দেখি আমার গাধা মাটির মধ্যে মুখটা ঢোকায় চোখের পানি বের করে কাঁদতেছে। আমি ডান হাতের মধ্যে ছোট্ট নবীর নিয়া বাম হাতখানা গাধার মাথায় দিয়ে বললাম, গাধা রে কত তিরস্কার তোরে আমি করেছি, কত কিছুই না তোরে বলেছি, কিন্তু এখন অন্তর থেকে বলি রে গাধা, আমার চাইতে তোর দাম বেশি। কারণ আমি যখন বাড়িতে ফিরে যাওয়ার চাচ্ছিলাম, কিন্তু তুই একটা গাধা হইয়া কেন মক্কার দিকে দৌড়ে আইলি, এখন বুঝতেছি আমার চাইতে তো ওর দাম বেশি। জঙ্গলের পশু পক্ষী আমার নবীরে চিনেছে, কিন্তু মানুষ হইয়া নবীরে অনেকেই চিনতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? হালিমা তো সাদিয়া, আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর নিয়ামত নিয়া তোমার বাড়ি যাইতে হবে, কিন্তু গাদা যে হারে মাটিতে পড়ে কাঁদতেছে, এই দুর্বল গাদার পিঠে চড়ে তো আর বাড়ি যাবার পারি না, এখন আমি কেমনে বনিসাদ করতে যাই। এমন সময় কে যেন বলতেছে, হালিমা তোমার দুর্বল গাদাকে যদি সবল করতে চাও ওই ছোট্ট মানুষের বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুসা দিয়ে বলে, রে রাসূলের উম্মাত উম্মাতিনীরা, ওই ছোট্ট নবীর বাম পাখানা যখন আমার গাধার মাথায় লাগিয়ে দিলাম, দেখি আমার দুর্বল গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। আমি যখন গাধার পিঠে চড়ে আসল দিয়া নবীরে ঢাকতেছি, কারণ সূর্যের তাপ যদি এই ছোট্ট মানুষে লাগে তাহলে বড় কষ্ট পাই। হালিমাতুসা দিয়ে বলে, ওই সূর্যের তাপকে আড়াল করার জন্যে আমি যখন ছোট্ট নবীকে আসল দিয়া ঢাকতে চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপর ভাসতেছে। আমি হালিম আশ্চর্য হয়ে বললাম, মেঘরে কোত্থেকে তুই আমার মাথার উপর চলে আইলি? হালিমাতুসা দিয়া বলে, হঠাৎ দেখি এত সুন্দর বাতাস আমার গায়ে কে যেন বহাইতেছে। আমি চিৎকার দিয়ে বললাম, বাতাস রে কোত্থেকে তুই আমার গায়ে বইতেছিস? এমন সময় কে যেন বলে, হালিমা ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার উপর ভাসতেছে, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে জান্নাতের দরজা খুলে ওই জান্নাতের বাতাস তোমার গায়ে আল্লাহ বহাইতেছে। বলে, রে নবীর উম্মাত উম্মাতিনীরা শোনো, ওই ছোট্ট নবীকে কোলে নেওয়ার কারণে আল্লাহ যদি জান্নাতের দরজা খুলে আমার দেহে বাতাস বহায় দেয়, ওই ছোট্ট নবীকে মহব্বত করার কারণে আসমানের মেঘ যদি আমার মাথার উপর ভাসতে থাকে, ওই নবীকে তোমাদের আদর্শ হিসাবে যদি কবুল করে নাও, দুনিয়াতেও শান্তি আখেরাতেও তোমরা জান্নাতি হবে। এটা ইবনে ইসহাকের সিরাতে রাসুল থেকে আমি শুনাইলাম, কিন্তু আল্লাহ কি বলেছেন কোরআনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জোরে কোন সুবহানাল্লাহ। সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত নেতার আদর্শকে বাদ দিয়া, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? আরো জোরে বলেন, কার? তাহলে দুনিয়ার কোন নেতার নেতৃত্ব মানা যাবে? একমাত্র কার নেতৃত্ব মানতে হবে? রাসূলের। এর জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন না ভাই? আমি যখন বলবো আমার নেতা তোমার নেতা, সবাই জবান খুলে বলবেন, বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা, আমার সামনে কি 200-300 লোক আছে? এতগুলো পুরুষ মানুষের স্লোগানের সাইজ এরকম? এখানে রহমতের ফেরেস্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ফেরেস্তা মাহফিল শেষ হলে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ 1400 বছর পরে সকলবার মাহফিলে তোমার বান্দারা তোমার দোস্তকে শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দান করেছে। আমার আল্লাহ বলবেন, ফেরেস্তারা রে তোমরা সাক্ষী থাকো, আমার দোস্তকে যারা শ্রেষ্ঠ নেতার স্বীকৃতি দিল আমি তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। সুবহানাল্লাহ, যত জোরে কইছেন তত জোরে স্লোগান দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীকে আমি সবার উপরে জায়গা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে নেতা মানতে অন্তরে আপত্তি আছে? মাসটি হলো রবিউল আউয়াল মাস, আমি আপনাদের সামনে নবী সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুনতে গিয়ে একটু ঘুম ছাড়াইতে গেলে একটু স্লোগানও দেন, আবার আল্লাহও খুশি হবে, রাসূলও খুশি হবে।
আমার নেতা তোমার নেতা,
আলহামদুলিল্লাহ। এবার একটু হয়েছে সাইজ মতো। হালিমাতুসাদিয়ার কাছ থেকে এক টানে আমি নিয়ে গেলাম আল্লাহর নবীর বয়স যখন 25 বৎসর। জোরে কোন কয় বৎসর? 25 বৎসরে নবী আমার একজন মেয়ে মানুষের রাখাল ছিলেন, সেই মেয়ে মানুষের নাম কি? মা খাতিজার দেশে রাখালিয়া বেশে নবী আমার বকরি চড়াইতেন, দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতিজা,
জীবন যৌবন করলেন সমর্পণ। ওগো নবী দয়ার নবী গো, আপনি নবী হলেন উম্মতের আপন। উম্মে আইমান দাসীকে সঙ্গে করে খাতিজাতুল কুবরা যখন বেলকুনিতে বসা, এমন সময় দেখতে পাই নবী আমার উট দুম্বা বকরি চড়াইতেছে। খাতিজাতুল কুবরা বলে, দাসী রে, এই রোদের ভিতরে যুবকটা উট দুম্বা বকরি চড়াই, কিন্তু নাস্তাজ্য হয়ে যায়, তার মাথার উপরে কেন এক খণ্ড মেঘ দেখা যায়। দাসী বলতেছে, শুধু মেঘ দেখতেছেন? তাকায় দেখেন তার চেহারার ভিতর থেকে এমন কিছু সৌন্দর্য ফুটে উঠতেছে যেটা দেখলে মানুষের মন কাইড়া নেয়। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মক্কার অনেক নেতারা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনীরাও আমার বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আমার 40 বছর বয়সের দিকে বলে আমি তাদের ফিরাইয়া দিছি। কিন্তু আজকে ওই যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে এমন প্রেম হলো, আমি যেন আবার নতুন করে বউ সাজতে চাই। দাসী বলতেছে, এটা আপনি বলেন না, কারণ 40 বছর আপনার বয়স, আর যুবকের বয়স কয় বছর? খাতিজাতুল কুবরা বলে, দাসী রে, মনের ভিতরের প্রেম যখন নাড়া দেয় তখন বয়সের দিকে আর কেউ তাকায় না। 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন পাইল, এরকম একটা গান বাংলাদেশে আছে না? নাই, এরকম একটা গান আছে নাই? বাজান গো খাতিজাতুল কুবরা নবীর চাচা আবু তালেবকে ডাক দে, বললেন, আপনার এতিম ভাতিজাকে আমি যদি আমার স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনি কি তাতে রাজি আছেন? নবীর চাচা আবু তালেব চমকে বলে, মা, এই মক্কার মধ্যে তোমার মতন ধনী রমণী একজনও নাই, আমার এতিম ভাতিদারে আপনি কেন বিয়ে করতে চান, যার সালও নাই সুলাও নাই, জন্মের আগেই যার বাপ মরে গেছে? খাতিজাতুল কুবরা বলে, যদি আপনার ভাতিজা রাজি থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। নবীর চাচা বলতে, আমার ভাস্তাকে কোনো জিজ্ঞেস করার দরকার নাই, আমি তার অভিভাবক হিসাবে রাজি হয়ে গেলাম। ওই খাতিজার সঙ্গে আমার নবীর বিয়ে হলো, নবীর বয়স তখন 25, খাদিজার বয়স হইল তখন 40। মক্কার মধ্যে সবাই বলা বলি শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে, এত ধনী হওয়ার পরে একটা অনাথ এতিম আবদুল্লাহ এতিম পোলারে বিয়ে করছে, খাদিজার জ্ঞান হারিয়ে গেছে। এমন করে যখন মক্কার লোকেরা বলা বলি করতেছে, নবীর চাচা খাদিজার কাছে গিয়া বলে, মা, আমার এতিম ভাস্তারে আপনি বিয়ে করলেন, কিন্তু জনগণ সমালোচনা করতেছে, সমস্ত জনগণ বলতেছে খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজার মাতার বুদ্ধি নাই, খাদিজা আজকে পাগলি হয়ে গেছে। খাদিজা চোখের পানি বের করে বলে, চাচমিয়া গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, এরা বিনা তদন্তেই এমন করে বলতেছে, একদিন আমি তদন্ত করায় ধা ছাড়বো। জোরে কান সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, মা, তুমি আমার কী তদন্ত করবে? খাদিজা বলতেছে, তাহলে যারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আমার কথা বলতেছে, আমি ঠকে গেছি আবদুল্লাহ এতিম পোলারে বিয়ে করে, তাদেরকে একদিন আমার বাড়িতে দাওয়াত দেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক মক্কার সমস্ত নেতা ধনীদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সমস্ত নেতারা দাওয়াত খাওয়ার জন্য যখন খাদিজার বাড়ি আইছে, খাদিজার সমস্ত নেতার সামনে খাবার পরিবেশন করে, সমস্ত নেতা যখন খাবার চায়, এমন সময় খাতিজাতুল কুবরা সামনে দাঁড়ায় বলতেছে, রে মক্কার নেতা সম্ভ্রান্ত ব্যক্তিরা, তোমরা নাকি বলো আমি খাতিজা আবদুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকে গেছি? সমস্ত নেতারা বলতেছে, 100 বার ঠকছেন, 1 লক্ষ বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাতিজা বলতেছে, আমি যে ঠকে গেছি এইটা যে তোমরা বলো, এইটা কি তদন্ত করে বলেছো না এমনি এমনি বলতেছ? কারণ প্রত্যেকটা জিনিস তদন্তের পরে রেজাল্ট হবে, জোরে কারণ ঠিক কি না? কিন্তু আমাদের বাংলাদেশে অভিযোগের উপরে রেজাল্ট হয়, তদন্ত করার দরকারই নাই, মনে করার উপরে অভিযোগ আর তদন্ত না করি ইমাম বাপ, মনে করার উপরে অভিযোগ আর তদন্ত না করে জেলখানা, এইটা বর্তমানে বাংলার মানুষ না বুঝে মানতেছে, কিন্তু কিছু কিদিন পর যখন বুঝতে পারবে তখন তোমরা ঠেলা সামলাবার পারবে না, জোরে কোন কথা ঠিক কি না? মনে করার উপর অভিযোগ করবে
আর তদন্ত না করি জেলখানার মধ্যে দিবে, এটা 90% মুসলমানের দেশের মুসলমান কোনোদিন মানবে?
জোরে কান মানবে?
আজকে অবস্থাও তাই হয়েছে ভাই। খাতিজাতুল কুবরা বলতেছে, রে মক্কার নেতারা, সম্ভ্রান্ত বংশের লোকেরা, তোমরা না তদন্ত করে কেমনে বলো যে আমি খাতিজা ঠকে গেছি? সমস্ত নেতারা বলতেছে, 100 বার ঠকছেন, 1,00,000 বার ঠকছেন, 1,00,000,000 বার ঠকছেন। খাদিজাতুল কুবরা বলে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা একটু বলো তো, আমার বংশের দাম বেশি না আবদুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা চমকে গেল, এমন প্রশ্ন যে কোনোদিন কেউ করবে এইটা তাদের জানাই ছিল না, কিন্তু প্রশ্ন যখন করেছে উত্তর দেওয়াই লাগবে, জোরে কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে, রে নেতারা, তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আবদুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে, মা, সত্য কথা যদি বলতে হয় তাহলে খাদিজার বংশের চাইতে আবদুল্লাহর এতিম পোলার বংশের দাম কোটি কোটি গুণ বেশি। খাদিজা এখন বলতেছে, তাহলে দেখো, উচ্চ বংশের একটা যুবক আমার মতো নিম্ন বংশের মেয়েকে বিয়ে করলো, এদিক দিয়ে কে জিতলো? আমি জিতলাম না আবদুল্লাহর এতিম পোলা জিতলো? সমস্ত নেতারা বলতেছে, এদিক দিয়ে তো আপনিই জিতে গেছেন। খাদিজা বলতেছে, রে নেতারা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আমরা দুইজনের দিকে তাকায় দেখবা আমার চেহারা ভালো না আবদুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা নজর করে দুইজনের দিকে তাকায় দেখো, খাদিজার চেহারা ভালো না আবদুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? এইটা দেখার পরে তোমরা একটু উত্তর দাও। সমস্ত নেতারা খাদিজার চেহারার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চেহারা মাটির দিকে ফিরাইছে, কিন্তু আল্লাহর নবীর দিকে যখন তাকাইছে এই নজর আর ফিরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমরা বলো কার চেহারা ভালো, খাদিজার চেহারা ভালো না আবদুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা বোবা হয়ে গেছে, জোরে কোন কি হয়ে গেছে, মুখের ভাষা হেরে গেছে। কারণ আল্লাহর নবী দেখতে কেমন ছিল ভাই? একবার মেয়েরা মাইশার কাছে এসে বলতেছে, ও গো মা, আমরা তো কোনোদিন নবীরে দেখতে পাই নাই। কারণ নবী দেখা মেয়েদের জন্যও জায়েজ ছিল না, মেয়েদের জন্য কিন্তু নবী দেখাও জায়েজ ছিল না। বাজানরে কোনো সাহাবি নবী দেখছে কিন্তু বউ দেখতে পারে নাই। একবার নবী আমার মসজিদ নবীর মধ্যে বসা, এমন সময় এক সাহাবি এসে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় চোখ দিয়ে পানি বের করতে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে। নবী বললেন, সাহাবি রে, তোমার চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি কেন জানতে চাই? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসার কারণ হলো আমার পেটে যখন ক্ষুধা তৃষ্ণা লাগে আমি দৌড়ে এসে আপনার পবিত্র চেহারা এক নজর দেখলি, আল্লাহ ক্ষুধা তৃষ্ণা যেন আমার দূর করে দেয়। আল্লাহর নবী বললেন, তাহলে আনন্দ করবে, কিন্তু কেন কান্দতেছ জানতে চাই? বলে, কান্দার কারণ হলো আমার বউটাও 2 দিন হলে না খেয়ে আছে, ও বায়না ধরেছে, ও একটু আপনারে দেখতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ক্ষুধার্ত বউকে নিয়ে এসে আপনার পবিত্র চেহারা দেখাবার চাই। আল্লাহ নবী বললেন, সাহাবি রে, তুমি আমার দেখা যেমন জায়েজ, তোমার বউটা আমার দেখা সরাসরি তেমন না জায়েজ। তাহলে নবীর বউ সাহাবিদেরও কিন্তু দেখা চলবে না, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় এক অন্ধ সাহাবি, নাম হলো উম্মে মাকতুম, জোরে বলেন নাম কি, উম্মে মাকতুম নবীর সঙ্গে গল্প করতেছে। এমন সময় নবীর ডান ধারে আয়েশা, বাম ধারে হাফসা বসে আছে। নবী ইশপিশ পড়তেছে কিন্তু বইরা কিছুই বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরে উম্মে মাকতুম যখন চলে যায়, আল্লাহর নবী বলেন, আয়েশা, হাফসা, এই সাহাবি যখন আমার কাছে আসলো এরপরে তোমরা কেন বসে থাকলে জানতে চাই? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওইটা যে অন্ধ সাহাবি তা বুঝি আমরা জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার সাহাবি অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো অন্ধ না। এখন চিন্তা করেন, নবীর বিবি হইয়া সাহাবি পুরুষকে দেখা জায়েজ না, সাহাবির বিবি হইয়া নবীরে দেখা জায়েজ না, কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু বাবা আছে, জোরে কোন কি আছে, এই বাবার দরবারে যারা যায় ওরা ঘুরে এসে বউকে বলতেছে, বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। এই পীর ধরার নামে আজকে অনেক মানুষ আল্লাহ রাসূলকে সাইড়া দিছে, জোরে গান ঠিক কিনা ভাই? ধরতে হবে কাকে? আমার আল্লাহকে, রাসূলের মাধ্যমে কিন্তু আল্লাহরে ধরতে হবে। এরও একটা মাধ্যম আছে, খুব খেয়াল করে শোনেন বাইহাকী শরীফের হাদিস। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, জোরে কর নাম কি? ওই মুসা কালিমুল্লাহ একদিন তুর পর্বতে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। কে কাঁদতেছে? শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। আল্লাহ নবী মুসা চমকে গিয়া বলে, শয়তান রে, এমন করে তুমি কেন কাঁদতেছো জানতে চাই? শয়তান বলতেছে, নবীজি, আমি একটু তৌবা করে ভালো হব, আমি একটু তৌবা করে ভালো হব, আর খারাপই আমি করতে চাই না, আমি এখন তৌবা করে ভালো হবার চাই। মুসা নবী চমকে গিয়া বলে, শয়তান রে, তুই যদি তৌবা করে ভালো হোস তাহলে তো আর কোনো জ্ঞান জাম থাকবে না। শয়তান বলতেছে, আমি সরাসরি আল্লাহর কাছে যাবার পারতেছি না, এই জন্য তো রাস্তায় আপনারে ধরছি। আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করতে যাচ্ছেন, আমার কথা একটু আপনি আল্লাহকে বলবেন। মুসা বলতে, শয়তান রে, তোর কথা বলে কোনো লাভ নাই, কারণ তোর তৌবা আল্লাহ কবুল করবে না। তারপরেও তুই যখন আমারে ধরলি, অবশ্যই আমি তোর কথা আল্লাহকে বলবো। এই বলে মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে 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 আল্লাহর প্রেমের সাগরে যখন ডুব দেয়, জোরে কন সুবহান আল্লাহ, আল্লাহর সঙ্গে গল্প যখন বান্দা করে, তখন বান্দাকে আর বান্দার হালতে থাকে নাকি? বান্দা তখন প্রেমের সাগরে ডুব দেয়। যদি আপনারা দেখতে চান তাহলে সকালবেলা এই মাদ্রাসার আঙ্গিনা এসে আপনারা দেখবেন ভাই, যখন কোনো বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সে কিন্তু মূলত আমার আল্লাহর সঙ্গেই গল্প ধরে। আমি আমার নিজের চোখে দেখছি, আমার এই কাহালো থানার অনেকগুলো হাফিজি মাদ্রাসার উপদেষ্টার মধ্যে আমার নাম রাখছে, মাঝে মধ্যে মহতামি হাফেজ সাহেব বলে, হুজুর আপনি যেখানেই যান ওয়াজ করেন না কেন, রাস্তার মধ্যে যদি কোনো দিন সময় থাকে তাহলে আমাদের মাদ্রাসা একটু পরিদর্শন করবেন। এরকম সকালবেলায় ওয়াজ করে যাওয়ার সময় একটা মাদ্রাসা আমার রাস্তার পাশে পড়ে গেল। আমি ড্রাইভারে বললাম, বাবা তুমি একটু ব্রেক করে থাকো, আমি একটু মাদ্রাসায় যাই। আমি যখন মাদ্রাসার ভিতরে গেলাম, গিয়ে দেখি প্রত্যেকটা বাচ্চারা কোরআন শরীফ সামনে নিয়ে ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। আমি হাফেজ সাহেবকে বললাম, এখানে না আসলে তো এই দৃশ্য আমি দেখতে পাইতাম না। আমি একটুখানি দুই চোখ বন্ধ করে অন্তরের চোখটা খেয়াল করে দেখি, ওই মাদ্রাসার তালেবে ইলমগুলো কোনো মাদ্রাসার বারান্দায় পড়তেছে না, ওরা যেন জান্নাতের বারান্দায় কবিতর হয়ে বাক বাকুম করতেছে। হঠাৎ আমার নজর পড়ে যায়, এই ষোলো সতেরো জনের মধ্যে একজন ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে, আর পড়ার সাইজ তার অন্যরকম। আমি হাফেজ সাহেবকে বললাম যে এই পুচকে কোরআন পড়তেছে, ওকে ঠিক মতো পড়বার জানে? হাফেজ সাহেব জিব্বায় কামড় দেয়া বলে, হুজুর আপনি ওরে পুচকা কইতেছেন? ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিল তখন চার বছর, বর্তমান ছয় বছর চলতেছে। আমি বললাম, দুই বছরের মধ্যে যে হারে ঝুঁকতেছে আর পড়তেছে? বলে, হুজুর শুধু ঝুঁকতেছে আর পড়তেছে না, এই দুই বছরের মধ্যে কায়দা শেষ করেছে, সিবারা শেষ করেছে, নজরানা শেষ করে, পনেরো পাড়ায় হেফজ করে এখন ষোলো পাড়ায় সবক চলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাত্র দুই বছর বয়সেই চার বছরে ভর্তি হয়েছে, এখন হয়েছে ছয় বছর। আমি ছেলেটার পিছনে গিয়ে বসলাম, আস্তে করে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি। বাজান গো আল্লাহ আমার সাক্ষী, আমি ওর কোরআন পড়া শুনতে শুনতে একসময় আমি যেন বেয়া খেয়াল হইয়া যাই। আমার নজর করে দেখি ওই বাচ্চা যেন দুনিয়াতে নাই, ও যেন জান্নাতের বাগানেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সারা রাত জায়গা, আমি সকালবেলায় মাদ্রাসায় গেছি, এইটা মাদ্রাসার মহতামিমের সহ্য হয়নি যে হুজুর দিনের বেলা ঘুম পাড়া বাদ দিয়া যদি পুচকার পিছনে বসে কোরআন পড়া শোনে, হুজুরের ঘুমের ক্ষতি হবে। এই জন্য হাতে একটা পানটি ছিল, এইটা নিয়ে যখন টেবিলের উপরে বাড়ি মারছে, আমি তাকাই দেখি একটা বাড়ি মারাও সারা, ব্রেক করাও সারা। আমি বললাম, হাফিজ সাহেব কী সর্বনাশ করলেন, আমি এমন একটা সাগরের মধ্যে ঢুকে গেছিলাম, এই সাগর থেকে আমার কেন টেনে বের করলেন? বলে, হুজুর আপনি সারা জায়গা ওয়াজ করেছেন, এখন এভাবেই কি আর বসে থাকলে হয়? আমি ছোট্ট বাচ্চাকে বললাম, বাবা তুমি যে হারে কোরআন পড়তেছ, তোমার বাপ কি জীবিত আছে? ছেলেটা বলতেছে, আমার আব্বু বাড়িতে আছে, আমার মাও বাড়িতে আছে, তুমি কয়দিন হলে মাদ্রাসায় আইছো? হাফেজ সাহেব বলতেছো, হিসাবে ঠিক মতো করতে পারে না, যদি বলে এক মাস তাহলে বুঝবেন বিশ দিন হয়েছে, যদি বলে বিশ দিন তাহলে বুঝবেন এক মাস পার হয়ে গেছে। ও এখন পর্যন্ত সংখ্যার হিসাব জানে না, কিন্তু পনেরো পারা কোরআন হেফজ করছে, জোরে কোরআন সুবহানাল্লাহ। তবে আমি বলতে যে হুজুর এক মাস দুই দিন হয়ে গেছে, এর মধ্যে তিন দিন ওর বাপ আইছে, ওর বাপ বলে স তোর মা কানতেছে, ও বলে আমি কোরআন পড়া ছাড়া যাবো না। আমি ছেলেটারে বললাম বাজান, যেই বয়সে বাবার কাছে মিষ্টি খাবে, যেই বয়সে মায়ের কাছে বায়না ধরবা, সেই বয়সে বাপ মাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে তুমি পাগল হয়েছো, তোমার কি বাপ মার কথা মনে হয় না? ছেলেটা আমার চেহারার দিকে তাকায় কি যেন বলতে চায়, ওর মাথা আমার বুকের মধ্যে নিলাম, দেখে ফোঁপায় ফোঁপায় কানতেছে। এক সময় হাঁটু গেড়ে বসে ওর চোখের পানি দিকে বললাম, বেটার এমন করে কেন কানতেছিস? ও যেন আমারে বলতে চায়, হুজুর আল্লাহর কোরআনের মহব্বত যখন কারো কলিজার মধ্যে ঢুকে যায়, তখন দুনিয়ার বাপ মা কেন, গোটা দুনিয়ায় আল্লাহ তার কাছ থেকে কাইরা নেয়। আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে 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 আল্লাহর মধ্যে যখন বিলীন হয়ে গেছে, এক সময় গল্প করা শেষ হইলে মুসা নবী যখন চলে আসতেছে, আল্লাহ ডাক দে বলে, মুসা রে তুমি কি আর কিছুই বলবো না? মুসা বলতে সাল্লাম, আমার যা বলার ছিল সব তো বলা শেষ, আর তো কিছুই বলার নাই। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা রে তুমি কি আর কিছুই বলবো না? মুসা বলতে সাল্লাহ, তুমি এত পেঁয়াজ করো কেন? আমার তো বলার কিছুই নাই। আল্লাহ বলে, মুসা রে তাহলে শয়তানের খবর আমারে কে দিবে? মুসা চমকে গিয়ে বলে, আল্লাহ ওই শয়তানের কথা তো আমার মনেই নাই। আল্লাহ বলে, এইটাই তো শয়তান ভুল করছে, যার মনে থাকে না তারে ধরছে, আর যে কোনো দিন ভুলবে না ধরতে হবে তাকে, যারে মনে থাকে না তারই ধরছে। মুসা নবীর মনে আছে, তারে ধরছে, কিন্তু ধরতে হবে তাকে, যে কোনো দিন ভুলবে না। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা রে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনো দিন কাউরে ভুলি না। যে কোনো দিন কাউরে ভোলে না তার নাম কি? তাহলে সে আল্লাহকে ধরার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? রে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম সেই আল্লাহকে আমাদের ধরতে গেলে কিভাবে ধরতে হবে, ধরার মাধ্যমটা কি? এই মাধ্যমটা হলো ফাত্তাবিউনি। জোরে কোন মাধ্যমটা কি? ফাত্তাবিউনি। ইহবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। বাজান রে, যখন মেয়েরা বলতেছে, ও মা আল্লাহর নবী সম্পর্কে আমরা জানতে চাই, মাইশা চোখের পানি বের করে বলতেছে, নবী সম্পর্কে তোমরা কি জানবে? আমি গোটা জীবনে আল্লাহর নবীকে দেখেছি মাত্র তিনবার। সমস্ত মেয়েরা চমকে গিয়ে বলে, মা কয়েক বছর আপনি নবীর সঙ্গে সংসার করেছেন, কিন্তু মাত্র তিনবার নবীর আপনি কেমনে দেখলেন? আয়েশা কান্দার বলে, মেয়েরা রে নবীকে বহুদিন স্বামী হিসাবে আমার ঘরের মধ্যে পাইছি, কিন্তু গোটা জীবনে নবীর মাত্র তিনবার আমি নবী হিসাবে দেখছি। জোরে কন, কয়বার? সমস্ত মেয়েরা চমকে যায়, তাহলে স্বামী আর নবী এই দুইটা কি ভিন্ন? অবশ্যই ভিন্ন ভাই। মানুষ নবী আর স্বামী এই দুইটা কিন্তু এক না। আমি কোরআন হাদিস দিয়ে বললি আপনারা বুঝতে পারবেন। যখন নবী ফাতেমার বাড়িতে যাইতেন, তখন যাওয়ার আগে আল্লাহরে বলতেন, আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই, আমি একটা সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। ধরে করছো? যাওয়ার আগেই আল্লাহর নবী বলতেন, আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই, আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। আমার মা ছয় বছর বয়সে মরছে, কিন্তু শ্যামিনার চাইতে অনেক দরদে আমার মা ফাতেমা আজকে জীবিত আছে। আমি কিন্তু আমার মায়ের কাছে যাচ্ছি আল্লাহ। এখন যেন আমার হাবিবুল্লাহ নবী বলে ডিস্টার্ব করেন না, আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই। আল্লাহ বলতেছে, দোস্ত রে আমার কোনো আপত্তি নাই, এবার নবী আমার সন্তান হইয়া ফাতেমার বাড়ির দরজায় গিয়া ডাক দিছে, মা ও মা ফাতেমা আমি তোর সন্তান হয়ে দরজায় দাঁড়াইছি, মা একটু তাড়াতাড়ি দরজা খুলে দে, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। ফাতেমা দরজায় এসে ফুফায় ফুফায় কানতেছে, আল্লাহর নবী বলে, মা এমন করে তুই কেন কানতেছিস? মা তুই কেন কানতেছিস? ফাতেমা বলে, বাবা আমার দেহের মধ্যে এমন একটা কাপড় আছে, যে কাপড় অর্ধেক দেহ ঢাকছে অর্ধেক এখনো বের হয়ে আছে, আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, দরজা আমি কেমনে খুলবো বাবা, বরং এখান থেকে আপনি ফিরে যান। আল্লাহর নবী বলে, মা হইয়া সন্তানকে কোনোদিন ফিরাই না, একটু দরজা খুলে দে মা, আমি তোরে দেখতে চাই। ফাতেমা খালি বিচারি কান্দার বলে, বাবা আপনি কি বুঝতে পারতেছেন না এই কাপড় পরে আমি কেমনি দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাতার পাগড়ি খুলেছে, জানলার কাছে ধরে বলতেছে, মা এই পাগড়িখানা নিয়ে পাগড়ি পরে তুই দরজা খুলে দে মা। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই পাগড়ি কি দুনিয়ার কোনো মানুষ পরতে পারে? নবী কান্দার বলে, আল্লাহ এখন আপনাকে আমাকে নবী হিসাবে দেখতেছেন, আমি নবী না আল্লাহ, আমি একজন সন্তান হয়ে আমার মায়ের দরজায় দাঁড়িয়ে আছি, আমার মায়ের পরনের জন্য আমার মাথার পাগড়ি খুলে দিয়েছি, ও মা আমার মাথার পাগড়ি পরে তুই আমার জন্য দরজা খুলে দে মা। নবী কিন্তু আর নবী নাই, একটা সন্তান হয়ে যখন পাগড়ি জানলা দিয়ে দেয়, ওই পাগড়ি পরে ফাতেমা যখন দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা উপর দিকে উঠাইছে, ফাতেমা তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধেছে। ফাতেমা কান্দার বলে, বাবা আজকে তিন দিন হলে আপনার মায়ের বাড়িতে কোনো পাকশিক নাই, আপনি কেন সেই বাড়িতে ক্ষুধা নিয়ে আইলেন? আপনার মেয়ে উম্মে কুলসুমা কত ধনী, তার স্বামী হলো মক্কা মদিনার সবচাইতে ওসমান গনি, আপনি সেই মেয়ের বাদ দিয়া এই গরিব মেয়ের বাড়িতে কেন আসেন বাবা? নবী কান্দার বলে, কুলসুম আমার মেয়ে, এই জন্য আমি যাই না রে, কিন্তু ফাতেমা হলো আমার মা, এই জন্য আমি আইসি, দে তোর ডান হাতখানা দে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা যখন ডান হাতখানা দেয়, এমন সময় নবী আমার চুমা দিয়ে বলে, আল্লাহ আমার মায়ের হাতের মধ্যে এমন স্বাদ আগে জানতাম না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাজানদের সবসময় নবী আমার থাকতেন না, নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, যাওয়ার সময় দেখে হাসান হোসেন দুইজনই কান্দতেছে, হোসেন খাড়া হয়ে দাঁড়ায়, হাসান দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হোসেন গড়ায় গড়ায় কান্দে, এমন সময় নবী কিন্তু নবী নাই, নানা হয়ে দুই ভাইয়ের সঙ্গে খেলা করেছে যা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ কি হচ্ছে? নবী বলতেছে, আল্লাহ এ সময় আমার নবী হিসাবে দেখবেন না, আপনি দেখেন দুইটা নাতি আর একটা নানা। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমি নানা হিসাবে আমার নাতির সঙ্গে খেলতে চাই, আপনি কি কিছুই বুঝেন না? আল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা বলে, রে মহিলারা আমার নবীকে গোটা জীবনে আমি মাত্র তিনবার দেখেছি, আর যতবার দেখেছি আমার স্বামী হিসাবে দেখেছি, আমার স্বামীর সঙ্গে আমি রাগারাগি করছি, কিন্তু নবী হিসাবে যেদিন প্রথম দেখলাম সেদিন ছিল গভীর রাত, আল্লাহর নবী আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে। এক সময় নবীর চেহারার দিকে তাকায়া আমার বড় মায়া হইল, জন্মের আগেই যার বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছে, 6 বছর বয়সে যেই নবীর মা মারা গেছে, আজকে সেই নবী আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে। হঠাৎ মনের মধ্যে এমন দয়া হয়, ফজর আজান যখন বেলাল দিবেন, ওই সময় নবী আমার জুব্বা পরে মসজিদে নামাজ পড়াতে যাবে, কিন্তু যেই জুব্বা নবী আমার পরবে সেই জুব্বার কয়েক জায়গা ছিঁড়ে গেছে, এই গভীর রাত্রে নবী আমার ঘুম পাড়তেছে, এই সুযোগে নবীর জুব্বাখানা আমি সেলাই করতে চাই। আয়েশা কান্দার বলে, রে মেয়েরা রে শোনো, গভীর রাত্রে নবীর কাছ থেকে উঠে গিয়া আমি নবীর জুব্বাখানা অন্ধকারে হাতে নিলাম, আমি শুয়ে আগেই জোগাড় করে রাখছিলাম, কিন্তু এখন বিপদ ঘটে গেল যখন বাতির কাছে গেলাম, আমি বাতি হাতে নিয়ে দেখি বাতি আছে কিন্তু এক ফোঁটাও তেল নাই। আয়েশা কান্দার বলে, মেয়েরা রে, আমি তখন আমার আল্লাহকে বললাম, আল্লাহ আমার নবী যদি চাইতো আপনি গোটা দুনিয়া দিয়া দিতেন, কিন্তু নবী চাইনি বলে বাতির তেল কেউ আপনি দিবেন না। আজকে নবীর জুব্বা আমি সেলাই করতে চাইছিলাম গভীর রাত্রে, কিন্তু তেল যদি না থাকে তাহলে আলো না হলে আর সেলাই করতে পারবো না। এই বলে আয়েশা যখন ফোঁপায় ফোঁপায় কান্দতেছে, আয়েশা বলে, মেয়েরা রে, ওই দিন আমার নবীর আমি প্রথম দেখেছি। নবী আমার আস্তে করে কাত ঘুরে তার ডান হাতখানা কপালের উপর দিয়ে যখন চষন মারছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই কপালের ভিতর থেকে এমন একটা আলো প্রকাশ পায় যে আলো দিয়া গোটা অন্ধকার দূর হইয়া যায়। কাঁপতে কাঁপতে আমার হাতের সুরটা যখন মাটিতে পড়ে যায়, আমি তাকায় দেখি আয়েশা শুইখানা আমি দেখতে পাই। সেই দিনই প্রথম দেখেছি আমার নবীকে, এরপর আরও দুইবার আমি আমার নবীর দেখেছি। মহিলারা কান্দের বলে, মা আপনার কাছ থেকে নবী দেখার ঘটনাগুলো আমরা শুনতে চাই। এবার চলে আসতেছি খাদিজার কাছে। খাদিজা বলতে, স্যার নেতারা তোমরা বলো তো আমার চেহারা ভালো না আবদুল্লাহ রিতিমপোলার চেহারা ভালো? সমস্ত নেতারা নবীর দিকে তাকায় আছে কিন্তু চেহারা ফেরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, নেতারা তোমরা কি বোবা হয়ে গেলা? আমার দুই নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, তোমরাই বলো আমার চেহারা ভালো না আবদুল্লাহ রিতিমপোলার চেহারা ভালো? সমস্ত নেতারা চমকে উঠে বলতেছে, খাদিজা সত্য কথা যদি বলতে হয় তাহলে শুধু খাদিজা না, এমন চেহারার মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না। জোরে কর না সুবহানাল্লাহ।